في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেনা প্রধান বলেছেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সবার বিচার করা হবে। বাংলাদেশে লুটপাট না করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। শান্ত থাকতে বলেছেন খালেদ জিয়া। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশ ইস্যুতে কোনো উস্কানি না ছড়িয়ে কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিন। এবং ইরানের আইআরজিসির প্রধান বলেছেন দখলদার ইসরায়েলের জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুল গণনার মধ্য দিয়ে তার কবর হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকের জামান বলেছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার করা হবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আজ বিকাল 3:50 জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনা প্রধান বলেন, আপনারা আমার উপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন, মারামারি সংঘাত করে আর কিছু পাব না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ করেছি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন বিএনপি জাতীয় পার্টি ও জামাতে ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে, শিক্ষক আসিফ নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। এর আগে তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বেলা 2:30 বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে হেলিকপ্টারে করে ভারতে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে তারা ঢুকে পড়েন। আজ সোমবার বেলা 2:30 পর তারা গণভবনের ভেতরে ঢোকেন। গণভবনের মাঠে তাদের হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে, তারা স্লোগান দিয়েছেন সেখানে। বেলা 3:30 দিকে তাদের অনেককে গণভবনে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। কোটা সংস্কার আন্দোলন এক মাসের ঘটনা প্রবাহে গত শনিবার সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এরপর গতকাল রোববার আন্দোলনকারীরা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করেন। এদিন সারা দেশে নানামুখী সংঘর্ষে 14 পুলিশসহ সদস্যসহ শতাধিক মানুষ মারা গেছেন। এদিকে ভারতের রাজধানী দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটিতে পৌঁছেছে শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি। আজ সোমবার একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, তাই তার পরবর্তী গন্তব্য কোথায় তা এখনও জানা যায়নি, নানা রকম জল্পনা চলছে। এ খবরে আরও বলা হয়েছে ভারতে কিছু সময়ের জন্য থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। তিনি এতটাই হতাশ যে তাঁর কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়।
ব্রিটিশ গণমাধ্যমকে তিনি বলেছেন তার মা গতকাল থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। এদিকে চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান। এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ভারতে যাওয়ার খবর পাওয়ার পর বিধানসভায় মুখ্যসচিব বিপি গোপালিক ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলোচনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উস্কানি না ছড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিন, আপনারা নিজেরা এমন কোনো মন্তব্য করবেন না যাতে কোনো হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা ও ভারতের শান্তি নষ্ট হয়। এদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র জনতার উদ্দেশ্যে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার সন্ধ্যা 7টার দিকে চ্যানেল 24 কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরায়েলে জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুল গণনার মধ্য দিয়ে তার কবর হবে। রাজধানী তেহরানে আজ জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন জেনারেল সালামি। 1948 সালে লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা ও তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের পর ভয়াবহ সন্ত্রাসের মধ্য দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের অবৈধ জন্ম। জেনারেল সালামি মূলত তার বক্তব্যে এ কথার প্রতি ইঙ্গিত দিয়েছেন। অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকেই তারা আঞ্চলিক বিভিন্ন দেশের সাথে নিয়মিত যুদ্ধ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং দিন দিন ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের দখলদারিত্বের আওতায় নিয়েছে। জেনারেল সালামে ইসরায়েলি শাসকদের মারাত্মক ক্রিয়াকলাপকে আগুনের নির্মিত ঘূর্ণির সাথে তুলনা করেন যা ইহুদিবাদী ইসরায়েল সরকারকে ঘিরে রেখেছে। ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি ইরানের পরমাণু বিজ্ঞানীদের এবং সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার ঘৃণ্য হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের ইরাত সামরিক ঘাঁটির 91 ডিভিশনের সদর দপ্তরে বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার অবিচল ও অকুতোভয় ফিলিস্তিনি জনতার প্রতি ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সমর্থন অব্যাহত থাকবে এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাবে তাদের 91 ডিভিশনের নতুন প্রতিষ্ঠিত সদর দপ্তর লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি দখলদার ইসরায়েলের সামরিক কর্মকর্তা ও সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাদের মধ্যে অনেকে নিহত অথবা আহত হয়েছে। যদিও ইসরায়েলি গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে হিজবুল্লাহর ছোঁড়া ড্রোন ইলাত হাস শহর এলাকায় ভূপাতিত হয়েছে, কিন্তু লেবাননের আল আহাদ নিউজ চ্যানেল জানিয়েছে হিজবুল্লাহর ড্রোন হামলার ফলে ওই এলাকায় আগুন ধরে যায় এবং দুই ইসরায়েলি সেনা আহত হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আলাক্সা ঝড় অভিযান শুরু হওয়ার পর গাজার উপর চাপ কমানোর জন্য লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি বড় অংশের উপর হামলা চালানো শুরু করে এবং ইসরায়েলকে এখনও হিজবুল্লাহকে মোকাবেলা করতে হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। এটি বলেছে তারা ইয়েমেনের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনার সময় একটি অত্যাধুনিক মার্কিন AQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, এ নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী একই ধরনের 7টি মার্কিন ড্রোন ভূপাতিত করল। মার্কিন বাহিনী এর আগে দাবি করত তাদের MQ-9 ড্রোন কোনো রাডার ব্যবস্থায় ধরা পড়ে না এবং তা ভূপাতিত করা সম্ভব নয়। গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর নভেম্বর মাস থেকে গাজার সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়াহিয়া সারি রোববার এডেন সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথাও ঘোষণা করেছেন। তিনি বলেন, এডেন সাগরে গ্রোটন নামক জাহাজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এটি জাহাজটিতে সরাসরি আঘাত হানে। জাহাজটি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল বলে এটিতে হামলা চালানো হয়। ইয়েমেনের সেনাবাহিনী এর আগে ঘোষণা দিয়েছে, যতদিন গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিকতা অব্যাহত থাকবে ততদিন গাজাবাসীর সমর্থনে তাদের অভিযানও চলতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানে হামাস ইসমাইল হানিয়া কে হত্যা করা ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি জঘন্য ভুল, যার কঠোর জবাব দেয়া হবে। তিনি গতকাল তেহরান সফররত জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল সকাল পর্যন্ত সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া শাহাদাতের পর জামকরান মসজিদে ইয়াস সালারসাদ আল হুসেইন বা আল হুসেইনের আঘাত লেখা লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের পর জামকারান মসজিদে ইয়ালা সারাত আল হুসেইন বা আল হুসেইনের আঘাত লেখা লাল পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানে প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলনের ব্যাপারে বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। ফার্স্ট নিউজের বরাত দিয়ে ফার্স্ট টুডে জানিয়েছে, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন এক্সামাইনের এক প্রতিবেদনে লিখেছে, ইরান প্রতিশোধের প্রতীক লাল পতাকা উত্তোলন করেছে এবং হামাস নেতাকে হত্যার প্রতিশোধ নেয়ার প্রত্যয় জানিয়েছে। মার্কিন গণমাধ্যমটি লিখেছে, এই পতাকা কালেভদ্রে উত্তোলন করা হয়। এর আগে জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের পর এটি উত্তোলন করা হয়েছিল। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা এবং ফ্রান্সের সবচেয়ে গ্রহণযোগ্য গণমাধ্যম দৈনিক লা মন্ড এ সম্পর্কে লিখেছে, শিয়াদের কাছে পবিত্র স্থাপনা হিসেবে পরিচিত জামকারন মসজিদে বুধবার লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর মাধ্যমে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বড় ধরনের প্রতিশোধ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে, যে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পরও একবার এই পতাকা উড্ডয়ন করা হয়েছিল। লন্ডন থেকে প্রকাশিত গণমাধ্যম নিউ আরব এই ঘটনার ব্যাপারে এক নিবন্ধে লিখেছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইরান লাল পতাকা উড্ডয়ন করেছে কারণ আয়াতুল্লাহ খামেনেই ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ জারি করেছে। মিশরীয় দৈনিক ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট এ সম্পর্কে লিখেছে, হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানে লাল পতাকা উড্ডয়ন কি বার্তা বহন করে? এরপর দৈনিকটি নিজেই এ প্রশ্নের উত্তর দিয়ে লিখেছে, ইরান সম্ভাব্য কঠিন লড়াইয়ের ব্যাপারে হুঁশিয়ারি স্বরূপ এই পতাকা উড্ডয়ন করেছে। শিয়া মাঝহাবে লাল রং অন্যায়ভাবে ঝরানো রক্তের প্রতীক এবং এর মাধ্যমে শহীদের রক্তের বদলা নেয়ার আহ্বান জানানো হয়। প্রাচীন ইরানের হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ঘরের দরজায় লাল রঙের পতাকা উড্ডয়ন করা হতো এবং হত্যাকাণ্ডের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওই পতাকা নামানো হতো না। ভারতীয় দৈনিক কাশ্মীর অবজারভারও এ ব্যাপারে বিশ্লেষণ প্রকাশ করেছে। এটি এক নিবন্ধে বলেছে, ইরান প্রতিশোধের প্রতীক লাল পতাকা উড্ডয়ন করেছে। ইরানের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়ার রক্তের বদলা নিতে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দেওয়ার পর কোমের একটি বড় মসজিদে এই পতাকা উত্তোলন করা হয়েছে। এর আগে ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় সর্বশেষবার এই পতাকা উড্ডীন হয়েছিল। এমন সময় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে যখন দুজন শীর্ষস্থানীয় প্রতিরোধ ব্যক্তিত্বের শাহাদাতের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইহুদিবাদী গণমাধ্যমগুলো শুক্রবার রাতে জানিয়েছে, ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলি হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো ইরানের সম্ভাব্য হামলা সম্পর্কে লিখেছে, এবার ইরান বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। ইরান ও প্রতিরোধ ফ্রন্টের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইসরায়েলকে রক্ষা করতে আন্তর্জাতিক জোট গঠন করার আহ্বান জানিয়েছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া গত বুধবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরানে এক সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেনাপ্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সবার বিচার করা হবে। বাংলাদেশে লুটপাট না করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। শান্ত থাকতে বলেছেন খালেদ জিয়া। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ইস্যুতে কোনো উস্কানি না ছড়িয়ে কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিন। তো শ্রোতাবন্ধুরা, এতক্ষণ বিশ্ব সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব প্রাচীন ইরানি প্রবাদের গল্প। প্রবাদটি হল, নিজেকে হাসির পাত্র বানাতে না চাইলে গাধাকে ভালো করে বাঁধো। অদ্ভুত লাগছে না শুনতে? হ্যাঁ, এই প্রবাদের পেছনে রয়েছে চমৎকার একটি গল্প। কি সেই গল্প? হ্যাঁ, শোনা যাক তাহলে।
এক লোক একটা গাধা কিনেছিল। ওই গাধার পিঠে সে খরজিন, পালান ইত্যাদি রাখল। তারপর সে তার স্ত্রীকে বলল, হে রমণী, তুমি খুশি হও, আনন্দিত হও, কেননা আজ থেকে আমাদেরও একটি গাড়ি আছে। এরপর থেকে তোমার কোনো কিছুর দরকার হলেই শহরের বাজার থেকে তোমার জন্য কিনে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝলে? কোনো সমস্যা নেই, বুঝেছ? এখন বলো তোমার কি লাগবে। স্ত্রী তো খুশি হয়ে গেল। সে তার স্বামীকে বলল, ঠিক আছে, আমার জন্য ফল, পাকড়া, জামা কাপড় ইত্যাদি কিনে নিয়ে আসো। তারপর কি হলো সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। শ্রোতাবন্ধুরা, বিরতির আগে বলছিলাম স্ত্রী তার স্বামীকে বলেছিল তার জন্য শহরের বাজার থেকে ফল, পাকড়া, জামা কাপড় ইত্যাদি কিনে নিয়ে আসতে। স্বামী গেল এবং ঘণ্টাখানেক পর ক্লান্ত শ্রান্ত দেহে একেবারে বিবর্ণ ফ্যাকাশে চেহারায় ফিরে এলো। স্ত্রী তাকে দেখেই জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? হাসি মুখে বাজারে গেছ আর কান্নাময় চেহারা নিয়ে ফিরে এসেছো, ঘটনা কি? স্বামী বেচারা তার গাধাটিকে উঠোনের এক কোণে রেখে বলল, আমি আর বাজারে যাব না। মহিলা কৌতূহলী কণ্ঠে বলল, কেন, কি হয়েছে বাজারে? কেন যাবে না? শহরের বাজারে কি সাপ বিচ্ছু আছে?
স্ত্রীর কোনো কথার জবাব না দিয়ে লোকটি আবারও বলল, আমি আর বাজারে যাব না। মহিলাটি চিন্তায় পড়ে গেল। কি হয়েছে বাজারে? কেন তার স্বামী বাজারে যেতে চাচ্ছে না? কৌতূহলী হয়ে পড়ল লোকটির স্ত্রী। একদিন তাকে বলল, চলো আজকে আমরা একসাথে বাজারে যাই। লোকটি বলল, না, তুমি নিজেও যদি বাজারে যাও আমি আর সেখানে যাব না। মহিলা বিস্ময়ের সঙ্গে জানতে চাইল, কিন্তু কেন, কি হয়েছে বাজারে, কেন তুমি বাজারে যাবে না? বউয়ের এরকম পীড়াপীড়িতে শেষ পর্যন্ত একদিন তারা একসাথে বাজারে গেল। বাজারে যাওয়ার পর কি হলো সেই ঘটনা শুনব আবারও একটু মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। শ্রোতাবন্ধুরা, বিরতির আগে বলছিলাম বউয়ের পীড়াপীড়িতে শেষ পর্যন্ত একদিন তারা দুজনে একসাথে বাজারে গেল। বাজারে ঢোকার প্রবেশদ্বারে লোকটি তার গাধার লাগামটি একটি গাছের সঙ্গে বেঁধে রাখলেন এবং স্বামী স্ত্রী দুজনে
বাজারে গেলেন। রমণীরা তো কেনাকাটায় অনেক বেশি সচেতন, তাই দশ দোকান দেখে এক দোকান থেকে কেনাকাটা করে। এটা মন্দ নয়, প্রকৃত দাম সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপর কেনার মধ্যে যৌক্তিকতা যেমন আছে, বুদ্ধিমত্তার পরিচয় মেলে। গাধার মালিকের স্ত্রীও সেরকম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কেনাকাটার কাজ শেষ করল।
কেনাকাটা শেষ করে তারা ফিরে যেতে চাইল তাদের গাধার কাছে। হঠাৎ ব্যাপক চিৎকার চেঁচামেচির শব্দ তাদের কানে এলো। কি ঘটেছে বুঝবার জন্য তারা সামনে এগুতেই দেখতে পেল তাদের গাধা বাজারের ভেতর মানুষের সমাবেশে দৌড়াদৌড়ি করছে আর মানুষেরা হাসাহাসি করছে। এক এলাহি কাণ্ড অবস্থা। গাধাকে কেউ একটু দৌড়ানি দিলেই গাধা দৌড়ে পালাতে গেলে মানুষের গায়ে লেগে যায় আর মানুষের হাতে থাকা জিনিসপত্র মাটিতে পড়ে ছারখার হয়ে যায়। এইরকম অবস্থায় কি কোনো সুস্থ মানুষের সহ্য হয়? তাই ওই জনমানুষের ভিড় থেকে কেউ কেউ বলতে শুরু করলো, কি বলা বলি করলো সে কথা শুনবো আবারও একটু মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। তো শ্রোতা বন্ধুরা, বিরতির আগে বলছিলাম যে জনমানুষের ভিড় থেকে কেউ কেউ বলতে শুরু করলো, এই গাধাটির কি কোনো মালিক নেই? কার গাধা এটা? গাধার মালিক কোথায়? বলা বলি শুনে গাধার মালিক যা কিছু দোকান থেকে কিনেছিল সেই সব বউয়ের হাতে দিয়ে বলল, তুমি এখানেই থাকো, আমি গাধাটাকে ধরতে যাচ্ছি। বলেই সে দৌড়াতে শুরু করলো বাজারের ভেতর। এদিকে গাধা মানুষের বিচিত্র কথাবার্তা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সুতরাং গাধা মানুষের চেয়েও বেশি দ্রুত দৌড়াতে লাগলো। কিন্তু মালিকও কম যায় না, সেও গাধার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একসময় সে ক্লান্ত হয়ে গেল, কিন্তু কোনোভাবেই গাধার পিছু নেওয়া ছাড়ল না। অনেক সময় ধরে দৌড়ানোর পর একসময় গাধাও ক্লান্ত হয়ে পড়ল এবং লোকটি সফল হল, মানে গাধাটাকে ধরে ফেলল।
গাধাকে ধরে নিয়ে ফিরে এলো বউয়ের কাছে। বউকে বলল, দেখেছ কি হয়েছে? এখন বুঝতে পেরেছ তো কেন আমি বাজারে আসতে চাই না? তার স্ত্রী ঠান্ডা মাথায় জবাব দিয়ে বলল, এটা তো কোনো ঘটনাই না, যা কিছু ঘটেছে তোমার কারণে ঘটেছে। মহিলার স্বামী বলল, তুমি আমাকে দোষারোপ করছো? বউ বলল, অবশ্যই, বাজারের তো কোনো দোষ নেই, না বাঘহীন গাধার কোনো দোষ আছে। সবার গাধাই পালিয়ে যেতে পারে এবং মানুষের জন্য হাসাহাসি করতে পারে, কিন্তু তুমি তো জানো না। স্বামী অবাক হয়ে জানতে চাইল, কি জানি না? স্ত্রী বলল, গাধাকে কিভাবে বাঁধতে হয় জানো না? গাধার লাগামটাকে ভালো করে বাঁধো, নিজেকে হাসির পাত্র বানাতে না চাইলে গাধাকে ভালো করে বাঁধো। সেই থেকে এই প্রবাদটি চালু হয়ে গেছে সমাজে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে। সবাই ভালো ও সুস্থ থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের ১৬তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষের জীবনের লক্ষ্য বা টার্গেট নির্ধারণ খুবই জরুরি, আর এই লক্ষ্য নির্ধারণের আগে যা আরো বেশি জরুরি বা অপরিহার্য তা হল আদর্শ ব্যক্তিত্ব বা নেতৃত্ব বেছে নেওয়া। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অপরিণামদর্শী ও প্রধানত পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রভাবের কারণে যুব সমাজ অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব বেছে নিতে ব্যর্থ হচ্ছে। আমাদের দেশের অনেক তরুণী বা যুবতীকে প্রশ্ন করা হলে তাদের কেউ কেউ বলেন যে অমুক চিত্রনায়িকা বা মডেল তারকা তথা অভিনেতা বা অভিনেত্রী হলেন তার আদর্শ এবং তিনি বড় হয়ে সেরকম কিছু হতে চান। অন্যদিকে মাইকেল এইচ হার্টের মতো পশ্চিমা চিন্তাবিদ বা লেখকও স্বীকার করতে বাধ্য হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি প্রভাবশালী মহামানব। তাই তরুণ ও যুব সমাজের সামনে অনুকরণীয় আদর্শ তুলে ধরার দায়িত্ব পালন করতে হবে সর্বকালের সেরা মহামানব তথা মহানবীর জীবনের নানা দিকের যথাযথ ও বহুমুখী বিশ্লেষণের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম কেবল জীবনের কোনো একটি অংশ বা দিকের জন্য আদর্শ ছিলেন না, বরং তিনি শৈশব, কৈশোর, যৌবন ও সব পর্যায়ের জন্যই সর্বোত্তম আদর্শ তথা পবিত্র কোরআনে বর্ণিত উসওয়াতুন হাসানা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন পরিপূর্ণ মানুষ, তেমনি ছিলেন একজন পরিপূর্ণ আদর্শ যুবক। পৃথিবীতে যত ভালো গুণ আছে এর সব গুণের সমাবেশ ঘটেছিল হযরত মুহাম্মদের মধ্যে। এক কথায় তিনি ছিলেন সর্বগুণের আধার। রাসুলের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। ফরাসি লেখক আলফ্রেড তার তুর্কির ইতিহাস বইয়ের প্রথম খণ্ডে লিখেছেন, দার্শনিক, বক্তা, ধর্মপ্রচারক, যোদ্ধা, আইন রচয়িতা, ধর্মমতের ও প্রতিমাবিহীন ধর্ম পদ্ধতির সংস্থাপক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মহত্বের যতগুলো মাপকাঠি আছে তা দিয়ে মাপলে কোনো লোক তার চেয়ে মহৎ হতে পারবে না। পূর্ণতা পেতে হলে যুব সমাজকেও অনুসরণ করতে হবে মহানবীর জীবনধারা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যৌবনে পদার্পণ করে চরম নোংরা পরিবেশে লালিত পালিত হয়েও নিজের যৌবনকে কলঙ্কমুক্ত রাখতে সক্ষম হন। যে সমাজে অবৈধ প্রেম, কুদৃষ্টি বিনিময় ও ব্যভিচার যুবকদের জন্য ছিল গর্বের ব্যাপার, সে সমাজে এ অসাধারণ যুবক নিজের দৃষ্টিকেও কলুষিত হতে দেননি। যেখানে অলিতে গলিতে ছিল মদ তৈরির কারখানা এবং ঘরে ঘরে ছিল পানশালা, যেখানে বসত মদ পরিবেশনার মাধ্যমে জমজমাট কবিতা পাঠের আসর, সেখানে এ যুবক কখনো এক ফোঁটা মদও মুখে তোলেননি। যেখানে জোয়া জাতি অনুষ্ঠানে পরিণত হয়েছিল, সেখানে আপাদ মস্তক পবিত্রতায় মণ্ডিত এ যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোয়া স্পর্শ করেননি। নষ্ট গান বাজনা যেখানে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেখানে তিনি এসব অপসংস্কৃতির ধারে কাছেও ঘেঁষেননি। তাই তার জীবনের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য প্রতিটি মুহূর্তেই তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য উত্তম আদর্শ। তাই তো মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।
একটি দেশের যুব সমাজকে যথাযথভাবে দিক নির্দেশনা দেয়া হলে তারা সেই দেশের সব ক্ষেত্রেই গড়ে তুলতে পারেন সাফল্যের অনন্য কীর্তিগাথা। সমাজ সংস্কারও যুব সমাজ রাখতে পারে অগ্রণী ভূমিকা, ঠিক যেমনটি মহানবী তরুণ বয়সেই হিলফুল ফজল নামক সংগঠনে যোগ দিয়ে সমাজ সংস্কার ও সমাজ সেবায় অসাধারণ ভূমিকা পালন করে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। ওই সংগঠনের সদস্যরা দেশ থেকে অশান্তি দূর করার, পথিকের জানমালের হেফাজত করার, অভাবগ্রস্তদের সাহায্য দেওয়ার, মজলুমের সহায় হওয়ার ও কোনো জালিমকে মক্কায় আশ্রয় না দেওয়ার অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলেন। হিলফুল ফজল সংগঠন ও তারপর পরই জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মুজলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মোহাম্মদের খ্যাতি ছড়িয়ে পড়ে। সবার মুখে মুখে তিনি আলামিন তথা বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না, সবাই শ্রদ্ধাভরে তাকে আলামিন বলে ডাকত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বয়সে সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছিলেন। ব্যবসায়ী হিসেবেও তিনি আদর্শ সৎ ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছিলেন। যৌবনেই তিনি হয়েছিলেন আদর্শ স্বামী এবং কোনো অসৎ ব্যক্তিকে কখনো বন্ধু হিসেবে বেছে নেননি যৌবনেও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপম চরিত্র, ন্যায় বিচার ও সংগ্রামী জীবনধারার মাধ্যমে আদর্শ ইসলামী সমাজের ভিত গড়ে দিয়ে প্রায় 62 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন। এরপর এই মহামানবের ইসলামী মিশন তথা আদর্শ মানব সমাজ গড়া ও ইসলামী শিক্ষা তুলে ধরার দায়িত্ব সবচেয়ে নিখুঁতভাবে পালনের কাজ অব্যাহত রাখেন মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্যগণ। জনগণকে চিন্তাগত ও নৈতিক বিচ্যুতি থেকে মুক্ত করার জন্য খাঁটি ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই, তাই যুব সমাজ এর ব্যতিক্রম নয়। যুব সমাজ সহ আমাদের সবার প্রতিটি আচরণ, সামাজিক প্রথা ও কর্মকাণ্ডকে গড়ে তুলতে হবে এই মহান ইসলামী আদর্শের আলোকেই। পার্থিব জীবনের সমস্ত অনিষ্টতা, অনাচার, দোষ ত্রুটি, কলঙ্ক ও কদর্যতা থেকে বাঁচতে হলে পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতকেই করতে হবে জীবনের ধ্রুবতারা।
পবিত্র কোরআন ও মহানবীর আহলে বাইতের আদর্শ চির অবিচ্ছিন্ন। এই আদর্শ তথা ইসলামী আদর্শ বিশেষ কোনো যুগ ও দেশের জন্য সীমিত নয়। সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সহ জীবনের সব ক্ষেত্রে রয়েছে ইসলামের শ্রেষ্ঠ দিক নির্দেশনা, কিন্তু যুব সমাজের কাছে এসব বিষয়ে ইসলামের দিক নির্দেশনা শৈশব থেকেই পর্যায়ক্রমে তুলে ধরা না হলে, অর্থাৎ তাদের কাছে এসব বিষয়ে অন্যান্য মানবরচিত মতাদর্শ আগেভাগেই প্রচারিত হলে তাদেরকে সঠিক পথে তথা ইসলামের পথে আনাটা কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। তাই অন্য সব মতাদর্শ শেখানোর আগে যুব সমাজকে ইসলামের নানা দিক সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। সামাজিক মাধ্যম সহ হাজারো মাধ্যম আজ যুব সমাজের মন মগজ বিগড়ে দেওয়ার জন্য কাজ করছে। তাই এসব মাধ্যমকেও ইসলাম তথা মহানবী ও তার পবিত্র আহলে বাইতের শিক্ষা প্রচারে সর্বত্র মাত্রায় কাজে লাগাতে হবে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের দৃষ্টিতে সৌভাগ্যের পথ শীর্ষক ধারাবাহিক আলোচনার আসর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা হযরত ইমাম হাসান আলাইহিসাল্লামের কাছে তাঁর পিতা আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসাল্লামের তুলে ধরা কিছু অমূল্য উপদেশ শোনাব। তিনি উপদেশ আকারে পুত্রকে যা বলেছেন আসলে তা সব যুগের মানুষের জন্যই অমূল্য শিক্ষা।
এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ এবং আমি রেজওয়ান হোসেন। আলী আলাইহিসাল্লাম পুত্র হাসান আলাইহিসাল্লামকে আরো বলেছেন, একটি প্রজ্ঞাময় পরিপূর্ণ কথা হল নিজের জন্য যা চাও মানুষের জন্যও তাই চাইবে, নিজের জন্য যা অপছন্দ করো মানুষের জন্যও তাই অপছন্দ করবে। নিশ্চয়ই এমনটা কমই হয় যে তুমি কারো ওপর তড়িঘড়ি করার অনুশোচনা থেকে মুক্ত থাকো। জেনে রাখো যে অঙ্গীকার পালন এবং পরিবারের মর্যাদা ও সম্ভ্রম রক্ষা করা হল মহতের পরিচায়ক। পৃষ্ঠ প্রদর্শন হল শত্রুতার লক্ষণ, বেশি আপত্তি উত্থাপন সংকীর্ণ চিন্তার লক্ষণ। কোনো কোনো সময় দয়া ও মমতার সাথে তোমার ভাইকে কিছু দেয়া থেকে বিরত থাকা, কটুমুখে তাকে কিছু দেয়ার চেয়ে উত্তম। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো মহৎ। তুমি যদি নিজে থেকে সম্পর্ক ছেদ করো তাহলে কে তোমার সাথে সম্পর্কে আশাবাদী হবে কিংবা আস্থা পোষণ করবে? মেলামেশা থেকে বিরত থাকা হল সম্পর্ক ছেদের নামান্তর।
আলী আলাইহিসাল্লাম পুত্রকে আরো বলেছেন, যখন তোমার ভাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তখন তুমি নিজেকে তার সাথে সম্পর্ক পুনঃস্থাপনে বাধ্য করো। যখন সে মুখ ফিরিয়ে নেয় তখন দয়া ও মমতা প্রদর্শন করে ও তার ভালো মন্দ জিজ্ঞাসার মাধ্যমে, যখন সে রূঢ় আচরণ করে তখন মিষ্ট ভাষার মাধ্যমে, যখন সে দূরে সরে যায় তখন তার কাছে গিয়ে, যখন সে কঠিন হয় তখন নরম হয়ে, যখন সে তোমার প্রতি কোনো অপরাধ করে তখন তাকে ক্ষমা করার মাধ্যমে তার সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করো এক্ষেত্রে এতদূর এগোবে যেন তুমি তার গোলাম এবং সে যেন তোমার মনিব। এ সদাচরণকে অপাত্রে এবং অযোগ্যের জন্যে করা যাবে না।
আলী আলাইসাল্লাম পুত্র হাসান আলাইসাল্লামকে আরও বলেছেন, তোমার বন্ধুর শত্রুকে বন্ধু করো না, যাতে তোমার বন্ধুর সাথে শত্রুতা সৃষ্টি না হয়। ধোকাবাজি করো না, এটা নিজদের স্বভাব। সব ক্ষেত্রেই তোমার ভাইকে নিঃস্বার্থভাবে উপদেশ দিও, সবসময় তার সহায় হও এবং তার সাথে ঘুরো। তোমার ভাইয়ের শাস্তি চেয়েও না, এমনকি যদি সে তোমার মুখে মাটিও ছোড়ে। তোমার শত্রুর সঙ্গে সদাচার করো, এটা তার উপর তোমার জয়লাভে সহায়ক হবে। সদাচারের মাধ্যমে জনগণের অনিষ্টতা থেকে নিজেকে রক্ষা করো। ক্রোধের আগুনকে গিলে ফেলো, কেননা আমি পরিণতিতে এর চেয়ে মিষ্ট কোনো স্বাদ আস্বাদন করিনি এবং এর চেয়ে সুস্বাদু কিছু দেখিনি। তোমার ভাইকে নিছক সন্দেহের বশে মাটিতে নিক্ষেপ করো না, বিনা অভিযোগে তার সাথে সম্পর্ক ছিন্ন করো না।
আলী আলাইসাল্লাম পুত্রকে আরো বলেছেন যে তোমার সঙ্গে কঠোর আচরণ করে, তুমি তার প্রতি দয়ালু হও, অচিরেই সেও তোমার প্রতি নরম হবে। এটা কতই না খারাপ ব্যাপার হয় সম্পর্ক স্থাপনের পর তা ছিন্ন করা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব স্থাপনের পর অপমান করা, ভালোবাসার পর শত্রুতা করা, যে ব্যক্তি আমানত রক্ষা করেছে তার খেয়ানত করা, যে ব্যক্তি তোমার প্রতি আশাবাদী তাকে নিরাশ করা, যে ব্যক্তি তোমার আশ্রয়ে এসেছে তার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করা। যদি তোমার বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করাই তোমার উপর চেপে বসে, তাহলে তোমার মনের মধ্যে মিলনের কিছু আশা অবশিষ্ট রেখে দাও, যাতে যদি কোনোদিন অনুতপ্ত হও তাহলে যেন ফেরার পথ থাকে। কেউ যদি তোমার সম্পর্কে সুধারণা রাখে, তাহলে তার ধারণাকে সঠিক বলে প্রমাণ করো। বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার ভাইয়ের অধিকার নষ্ট করো না। তোমার কারণে তোমার পরিবার যেন সবচেয়ে দুর্ভাগা সৃষ্টিতে পরিণত না হয়।
আলী আলাইসাল্লাম পুত্রকে আরও বলেছেন, যে তোমার থেকে বিমুখ তার আসক্ত হয়েও না, যে তোমার আসক্ত তার থেকে বিমুখ হয়েও না, যদি সে তার উপযুক্ত হয়ে থাকে। যেন এমন না হয় যে তোমার ভাইয়ের কাছে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করার সপক্ষেই বেশি শক্তিশালী দলিল থাকে, কিংবা তোমার সঙ্গে তার খারাপ আচরণ ও ক্ষতি করার ক্ষমতা ও সম্ভাবনা তোমার প্রতি ভালো আচরণ ও উপকার করার চেয়ে বেশি থাকে, কিংবা তোমার সাথে তার কার্পণ্য করার ক্ষমতা ও সম্ভাবনা তোমার সঙ্গে দাক্ষিণ্য প্রদর্শনের চেয়ে বেশি থাকে, কিংবা তার দোষ তোমার গুণের চেয়ে শক্তিশালী থাকে। জালিমদের অত্যাচার যেন তোমার জন্য অসহ্য ও কঠিন মনে না হয়, কারণ তার চেষ্টা নিজের ক্ষতি ও তোমার উপকারে রূপ নেয়। যে তোমাকে খুশি করে তার সঙ্গে খারাপ ব্যবহার শোভন নয়। রুজি হল দুটি, একটিকে তুমি চাও, আরেকটি তোমাকে চায়। এটা দ্বিতীয়টি হল এমন যে যদি তুমি তার কাছে নাও যাও, সে তোমার কাছে আসে।
আলী আলাইহিসসালাম আরও বলেছেন, প্রিয় পুত্র আমার, সময় সবসময় বদলায়, কাজেই তার মতো হয়েও না যার তিরস্কারকারী বেশি অথচ মানুষের কাছে তার ক্ষমা প্রার্থনার নজির কম। অভাবের সময় বিনয় প্রকাশ ও সমৃদ্ধির সময়ে অপমান করা খুবই জঘন্য। দুনিয়া থেকে তোমার পাওনা শুধু ততটুকুই যা পরকালে কাজে আসবে। হক পথে খরচ করো, অন্যের কোষাধ্যক্ষ হয়েও না। যদি কোনো কিছু হারানোর জন্য আফসোস ও ক্রন্দন করো, তাহলে যা কিছু অর্জিত হয়নি তার জন্যও আফসোস ও ক্রন্দন করো। যা ছিল তা দিয়ে যা ছিল না তার উপর প্রমাণ উপস্থাপন করো, কারণ বিষয়াদি সবই এক ও অনুরূপ। মনিবের প্রতি অকৃতজ্ঞ হয়েও না, কারণ নিয়ামতকে অস্বীকার করা নিকৃষ্টতম কুফুরি কাজ।
আলী আলাইসাল্লাম আরও বলেছেন, ক্ষমা প্রার্থনাকে গ্রহণ করো, তাদের মতো হয়েও না যারা উপদেশকে গ্রহণ করে না যদি না তাকে বাধ্য করা হয়, কারণ বিবেকবাণী শিষ্টাচার থেকে কল্যাণ বা শিক্ষা নেয়। জন্তু জানোয়ার আঘাত ছাড়া সোজা হয় না। যে তোমার অধিকারকে মূল্যায়ন করে, তুমিও তার অধিকারকে মূল্যায়ন করো, হোক সে ঊর্ধ্বতন বা উত্তম অথবা অধস্তন বা অধম।
Tehran-ն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ, ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Այսօր 27/2024 թվականի օգոստոսի 5-ը իրանական օրացույցով 1403 թվականի մորդադ ամսվա 15-ն է, Թեհրանում ժամը 18:55 րոպե։ Տաղավարում են Արփի Ալավերդյանը և